Allahu Ekberul Allahu Ekberul Allahu Ekber Eşhedü en la Eşhedü en la ilahe illallah Eşhedü enne Muhammeden Eşhedü enne Muhammeden Resulullah. Hayya al-salam hayya ala Hayya ala al-falah Allahu akbar La ilahe
Assalamualaikum warahmatullahi wabarakatuh. Ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
গত খুতবার পূর্বে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে খুতবা প্রদান করা হচ্ছিল, তাতে বিভিন্ন রেফারেন্সেস উদ্ধৃতি উপস্থাপন করা হয়েছে, যা থেকে বোঝা যায় যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুত্তাদদেরকে তাদের ধর্ম ছেড়ে দেওয়ার কারণে শাস্তি দেননি, বরং বিদ্রোহ ও যুদ্ধ আরম্ভ করার কারণে তাদের উত্তর দেওয়া হয়েছিল মাত্র। এ সম্পর্কে যুগের হাকাম আদল হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালামও হযরত আবু বকরের খেলাফতকালে ধর্মত্যাগের যে ঢেউ সেটিকে বিদ্রোহ এবং দুষ্কৃতি আখ্যায়িত করেছেন। এ সম্পর্কে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম হযরত আবু বকরের সাহসিকতা বীরত্ব যে কোন মানের ছিল তা তিনি তুলে ধরেছেন। তিনি বলেন, গবেষকদের দৃষ্টির এটি আড়ালে নয় যে তার খেলাফতের যুগটি ছিল ভয় ভীতি এবং বিপদ আপদের সময়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন ইন্তেকাল হয় তখন ইসলাম এবং মুসলমানদের উপর ভয়াবহ বিপদাপদ নেমে আসে, অনেক মুনাফিক মুরতাদ হয়ে যায়। মুরতাদরা অনেক বড় বড় কথা বলতে থাকে, বলিয়া ওড়াতে থাকে, আর মিথ্যা দাবিকারকদের একটি দল নবুয়তের দাবি করে বসে, নবী হওয়ার দাবি করে বসে। বেশিরভাগ মরুবাসী তাদের হাতে বয়াত করে, তাদের চতুর্পাশে সমবেত হয়, এমনকি মুসা আলাইহিস সালামের সাথে 100,000 মতো অজ্ঞ এবং পাপাচারী সমবেত হয়, আর ফেতনা ও নৈরাজ্য বিস্ফোরণমুখ হয়ে ওঠে, সমস্যা এবং বিপদাপদ বেড়ে যায়, আর বিপদাপদ দূরও কাছের সকল অংশকে পরিবেষ্টন করে। মোমেনদের জীবনে ভূমিকম্প নেমে আসে, তখন সবার পরীক্ষা করা হয়। ভয়াবহ এবং কাণ্ডজ্ঞান বিলুপ্ত করার মতো পরিস্থিতি মাথা চাড়া দেয়। মোমেন এমন উপায়হীন ছিল যে যেন তাদের হৃদয়ে আগুনের অঙ্গার জ্বালানো হয়েছে বা তাদেরকে ছুরি চালিয়ে জবাই করে দেওয়া হয়েছে। একদিকে সর্বশ্রেষ্ঠ রসুলের বিদায়ের কারণে তারা কাঁদতেন, আর অপরদিকে এই ফিতনার কারণে যা জ্বালিয়ে ভস্মীভূত করার মতো অগ্নিরূপে প্রকাশ পেয়েছে। শান্তির লেশ মাত্র ছিল না। নৈরাজ্যবাদীরা গোবরের স্তূপে গজানো আগাছার ন্যায় ছেয়ে গেছে। মোমেনদের ভয় ভীতি অনেক বেড়ে যায়। হৃদয় ভয় ও ত্রাসের কারণে উৎকণ্ঠিত ছিল। এমন অবস্থায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগের শাসক এবং খাতামুন নবীনের খলিফা নিযুক্ত হন। মুনাফিক কাফের ও মুরতাদদের যেসব আচরণ এবং রীতিনীতি তিনি প্রত্যক্ষ করেছেন সে কারণে তিনি দুঃখ বেদনায় নিমজ্জিত। তিনি এমনভাবে কাঁদেন যেন শ্রাবণের মুসলাধার বৃষ্টি তাঁর অশ্রুধারা চলমান ঝর্ণার মতো প্রবাহিত হতে থাকে। তিনি রাজিয়াল্লাহু আনহু তার প্রভুর কাছে ইসলাম এবং মুসলমানদের কল্যাণের জন্য দোয়া করতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, তার পক্ষ থেকে বর্ণিত হয়েছে, যখন আমার পিতাকে খলিফা নিযুক্ত করা হয় আর আল্লাহ তাআলা তার হাতে ইমারতের দায়িত্ব দেন, খেলাফতের সূচনাতেই চতুর্দিক থেকে নৈরাজ্য তরঙ্গায়িত হতে দেখেন, আমি মিথ্যা নবুয়তের দাবিকারকদের কার্যক্রম মুনাফেক প্রতারদের বিদ্রোহকে প্রত্যক্ষ করেছেন। এত বিপদ আপদ তার উপর নেমে আসে যে যদি তা পাহাড়ের উপর পতিত হতো পাহাড় মাটিতে ধসে যেত এবং তাৎক্ষণিকভাবে তার পরে টুকরো টুকরো হয়ে যেত, কিন্তু তাকে রসুলদের মতো ধৈর্য দেওয়া হয়েছে। হযরত মসীহ আলাইহিস সালাম বলছেন যে এক পর্যায়ে খোদার সাহায্য এসে যায় আর মিথ্যা নবীদেরকে হত্যা করা হয় এবং ধ্বংস করে দেওয়া হয়, ফিতনা এবং নৈরাজ্য দূরীভূত করে দেওয়া হয় আর বিপদ আপদ দূরীভূত হয়ে যায় আর বিষয়ের সিদ্ধান্ত হয়ে যায়, খেলাফত দৃঢ়তা লাভ করে। আল্লাহ তাআলা মুমিনদেরকে বিপদ আপদ থেকে রক্ষা করেন, তাদের ভয়কে তিনি নিরাপত্তায় বদলে দেন, তাদের জন্য তাদের ধর্মকে আল্লাহ তাআলা দৃঢ় করেন আর এক বিশ্বজগৎকে আল্লাহ সত্যের উপর প্রতিষ্ঠিত করেন আর নৈরাজ্যবাদীদের চেহারা কালে মিলিপ্ত করেন আর নিজের প্রতিশ্রুতি রক্ষা করেন। সিও বান্দা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সাহায্য করেন আর বিদ্রোহী নেতা ও প্রতিমাগুলোকে ধ্বংস করেছেন, কাফেরদের হৃদয়ে এমন ত্রাস সঞ্চার করেছেন যে তারা পিছু হটে যায় আর অবশেষে তারা ফিরে এসে তওবা করে। এটাই শাস্তিদাতা খোদার প্রতিশ্রুতি ছিল, তিনি সবচেয়ে মহান সত্যবাদী। অতএব চিন্তা করো কীভাবে খেলাফতের প্রতিশ্রুতি তার বা এর সমস্ত অনুষঙ্গ এবং লক্ষণাবলী সহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সত্তায় পূর্ণতা লাভ করেছে। তিনি বলছেন, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি এই গবেষণার জন্য তিনি তোমার বক্ষ মোচিত করুন। তিনি বলেন, চিন্তা করো তার খলিফা হওয়ার সময় মুসলমানদের অবস্থা কত শোচনীয় ছিল। ইসলাম সমস্যার কারণে আগুনে দগ্ধীভূত ব্যক্তির মত শোচনীয় অবস্থায় ছিল, এরপর আল্লাহ তাআলা তাকে শক্তি যুগিয়েছেন এবং গভীর কূপ থেকে সেটিকে বের করেছেন। মিথ্যা নবুয়তের দাবিকারকদের যন্ত্রণাদায়ক শাস্তি দিয়ে হত্যা করা হয়েছে আর মুরতাদদেরকে গবাদি পশুর মতো হত্যা করা হয়েছে। আল্লাহ মুমিনদেরকে সেই ভীতির মুখে নিরাপত্তা দিয়েছেন যাতে তারা লাশ সদৃশ্য ছিল। এই কষ্ট দূরীভূত হওয়ার পর মুমিন আনন্দিত হতো আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে মুবারকবাদ দিত এবং মারহাবা বলে তার সাথে সাক্ষাৎ করত, তার প্রশংসা করত আর আল্লাহ তাআলার দরবারে তাদের জন্য দোয়া করত। প্রতিযোগিতামূলকভাবে তার প্রতি শ্রদ্ধা এবং সম্মান প্রকাশ করত, তার ভালোবাসা নিজের হৃদয়ের গভীরে তারা স্থান দিয়েছিলেন আর তারা নিজেদের সব বিষয়ে সব ক্ষেত্রে তার আনুগত্য এবং অনুসরণ করত। তার প্রতি কৃতজ্ঞ ছিল, তারা তাদের হৃদয়কে আলোকিত করেছে এবং চেহারাকে শোভামণ্ডিত করেছে, তারা ভালোবাসায় উন্নতি করে এবং পুরো চেষ্টা করে তার আনুগত্য করেছে, তাকে এক পবিত্র সত্তা এবং নবীদের মতো সমর্থন বা আল্লাহর মদত পুষ্ট জ্ঞান করত আর এইসব কিছু আবু বকরের নিষ্ঠা এবং তার দৃঢ় বিশ্বাসের কারণে ছিল। সিরুল খিলাফা পুস্তকে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম লিখেছেন, এগুলো আরবি উদ্ধৃতির অনুবাদ। এটি ধর্মত্যাগের নৈরাজ্য এবং বিদ্রোহ যখন মাথা চারা দেয় সেই টিকে দমনের জন্য কিছু অভিযান তিনি পরিচালনা করেছিলেন, যেভাবে পূর্বে উল্লেখ করা হয়েছে। মহানবী সাল্লামের ইন্তেকালের পর যেভাবে উল্লেখ করা হয়েছে পূর্বে যে পূর্ব আরবি মুরতাদ হয়ে গিয়েছিল, কিছু তেমন মানুষ ছিল যারা শুধু যাকাত দিতে অস্বীকার করেছিল, তাদের বিরুদ্ধে হযরত আবু বকর যে ব্যবস্থা নিয়েছিলেন তা পূর্বেই উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় শ্রেণীর কথা বলা হয় যারা শুধু ইসলাম পরিত্যাগ করেনি বরং বিদ্রোহ করে বসেছিল আর মুসলমানদেরকে তারা হত্যাও করছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাকে তাদেরকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেন। বিদায়া ওয়া নিহায়াতে লেখা আছে যে হযরত ওসামার বাহিনীর বিশ্রামের পর হযরত আবু বকর ইসলামী বাহিনীর সাথে তরবারি সজ্জিত হয়ে মদিনা থেকে যাত্রা করে জুলকাসর অভিমুখে যাত্রা করেন, যা মদিনা থেকে এক রাত এবং একদিনের দূরত্বে অবস্থিত ছিল। সে যুগের সফরের যে দূরত্ব মাপা হতো সেই দৃষ্টিকোণ থেকে বলা হচ্ছে। সাহাবিদের মাঝে হযরত আলীও ছিলেন, তিনি এ কথার উপর জোর দিচ্ছিলেন যে আপনি মদিনা ফিরে আসুন আর মরুবাসীদের সাথে যুদ্ধ করার জন্য আপনার পরিবর্তে অন্য কোনো সাহসী ব্যক্তিকে প্রেরণ করুন। হযরত আয়েশা বর্ণনা করেন, আমার পিতা তরবারি উঠিয়ে বাহনে বসে যাত্রা করেন, হযরত আলী বিন আবি তালেব এসে তার উটের লাগাম নিজের হাতে নিয়ে নেন এবং বলেন, হে রসুলের খলিফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে সে কথা বলবো যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের দিন বলেছিলেন। আপনি কেন তরবারি হাতে নিয়েছেন, নিজের জীবন বা প্রাণকে নষ্ট করে আমাদেরকে সমস্যার মুখে ঠেলে দেবেন না, খোদার কসম যদি আপনি মারা যান তাহলে আপনার পর চিরতরে ইসলামের ব্যবস্থাপনা হারিয়ে যাবে। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ফিরে আসেন। আর সৈন্যবাহিনীকে পাঠিয়ে দেন। হযরত ওসামা এবং তার বাহিনীর বিশ্রামের পর তাদের বাহন যখন শক্তি ফিরে পায় এবং সম্পদও প্রচুর হস্তগত হয় যা প্রয়োজনের অতিরিক্ত ছিল, হযরত আবু বকর মুসলিম সেনাবাহিনীকে 11 দলে বিভক্ত করেন এবং 11টি পতাকা উচ্চকিত করেন বা বেঁধে দেন। একটি পতাকা হযরত খালিদ বিন ওয়ালিদের জন্য ছিল, একটি পতাকা বেঁধেছেন হযরত খালিদ বিন ওয়ালিদের জন্য, তাকে তুলাইহা বিন খুয়াইলিদের প্রতিদ্বন্দ্বিতায় বের হওয়ার নির্দেশ দেন এবং বলেন, এরপর মুতাহা বিন মালিক বিন নুয়াইরার সাথে মোকাবেলার জন্য যাবেন। সবাই মুরতাদ ছিল, যুদ্ধ করতে চাইতো, তারা যদি মুসলমানদের বিরুদ্ধে মোকাবেলার জন্য একত্রিত থাকে তাহলে মুতাহা বনু আসাদের এলাকায় একটা ঝর্ণার নাম। হযরত ইকরামা বিন আবু জাহেলের জন্য একটা পতাকা প্রস্তুত করেন, পতাকা বাঁধেন, তাকে মুসাইলামার প্রতিদ্বন্দ্বিতার জন্য মোকাবেলার জন্য প্রস্তুতি নিতে বলেন। তৃতীয় পতাকা হযরত মুহাজির বিন আবু উমাইয়ার জন্য বেঁধেছেন, তাকে আনসির বাহিনীর মোকাবেলার নির্দেশ দেন। কায়েস বিন মাকসুবকে সেসব ইয়েমেনবাসীর মোকাবেলার জন্য যেতে বলেন যারা আবনার বিরুদ্ধে যুদ্ধ করছিল, তাকে বলেন আবনাবাসীদের সাহায্য করুন। আবনা একটি পারস্য প্রজন্ম, পারস্য জাতির অংশবিশেষ, যারা ইয়েমেনে বসতি স্থাপন করেছিল, আরবদের সাথে বিয়ে করেছিল, তারা সেই দায়িত্ব শেষ করে কিন্দার মোকাবেলার জন্য হাজারমাউত চলে যাবেন। হাজারমাউতও ইয়েমেনের একটি অঞ্চল। চতুর্থ তো হযরত খালিদ বিন সাইদ বিন আসের জন্য পতাকা বাঁধা হয়, তাকে হামকাতাইনের দিকে প্রেরণ করেন যা সিরিয়ার সীমান্তে অবস্থিত ছিল। পঞ্চম হযরত আমর বিন আল আসের জন্য পতাকা বাঁধেন তিনি, তাকে কোজা ওয়াদিয়া এবং হারেসের বাহিনীর বিরুদ্ধে বের হওয়ার জন্য নির্দেশ দেন। ষষ্ঠ পতাকা হযরত হুযাইফা বিন মাসানের জন্য বাঁধেন, গাতফানি ছিলেন তিনি, তাকে দাবাবাসীদের প্রতি যাওয়ার নির্দেশ দেন। দাবাও ওমানে আরবদের এক বাজার ছিল, ওমানের এক প্রাচীন এবং প্রসিদ্ধ শহর এটি, সেখানে বাজার বসত। সপ্তম হযরত আরফাজা হারসামার জন্য পতাকা তিনি বাঁধেন, তাকে মাহরা যাওয়ার নির্দেশ দেন। মাহরা ইয়েমেনের একটি অঞ্চলের নাম। হযরত আবু বকর তাদের উভয়কে বলেন এক জায়গায় সমবেত হন, যে এলাকা তাদের হাতে ন্যস্ত হয়েছে বা ন্যস্ত করা হয়েছে তাতে তারা পরস্পরের উপর আমির নিযুক্ত থাকবেন, প্রথমে ইয়েমেনবাসী, এরপর তাকে। এরপর হযরত আবু বকর সুরাহবিল বিন হাসানাকে হযরত ইকরামা বিন আবু জাহেলের পর পেছনে প্রেরণ করেন, বলেন যে ইয়ামামার দায়িত্ব শেষ করে যার মোকাবেলার জন্য যাবে। আর মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধের সময় তুমি সেনাপতি হবে, নবম পতাকা বাঁধেন হযরত তুরাইফা বিন হাজিজের জন্য, তাকে বনু সুলাইম এবং হাওয়াজিনের মোকাবেলার নির্দেশ দেন, দশম পতাকা বাঁধেন হযরত সুয়েদ বিন মুকাররানের জন্য, মুকাররানের জন্য তাকে ইয়ামানের তেহামার দিকে যাওয়ার নির্দেশ দেন, এগারোতম পতাকা হযরত আলা বিন হাজরামের জন্য বাঁধেন, তাকে মাহরাইন যাওয়ার নির্দেশ দেন। এই সমস্ত আমির জুল কাসা থেকে তাদের নির্ধারিত জায়গার দিকে যাত্রা করেন। হযরত আবু বকর প্রত্যেক দলের আমিরকে তারা যেই যেই স্থান অতিক্রম করবে সেই স্থানের শক্তিশালী মুসলমানদের সাথে নেয়ার নির্দেশ দেন, আর কতক শক্তিশালী ব্যক্তিকে এলাকার নিরাপত্তার জন্য পেছনে রেখে যাওয়ার নির্দেশ দেন। হযরত আবু বকরের এই দায়িত্ব বণ্টনের কথা উল্লেখ করতে গিয়ে একজন লেখক লেখেন, জুল কাসা সেনা কেন্দ্র আখ্যায়িত, এখান থেকে সুশৃঙ্খল মুসলিম বাহিনী সশস্ত্র ধর্মত্যাগীদের দমনের জন্য যাত্রা করেন। হযরত আবু বকরের পরিকল্পনার মাধ্যমে তার অনন্য বুদ্ধিমত্তা এবং সূক্ষ্ম ভৌগোলিক অভিজ্ঞতার প্রমাণ পাওয়া যায়। এলাকা ভাগ করে দেয়া এবং সেগুলোর স্থান এবং জায়গা নির্ধারণ থেকে বোঝা যায় যে তিনি আরবের ভৌগোলিক জ্ঞান বা জ্ঞানে তিনি সমৃদ্ধ ছিলেন। কোনো এলাকায় বিরাজমান লক্ষণাবলী আর সেই অঞ্চলের জনবসতি এবং রাস্তা সম্পর্কে খুব ভালো জ্ঞান রাখতেন, যেন মূর্তিমান আরব দ্বীপ তার চোখের সামনে ছিল। যেভাবে বর্তমান যুগে আধুনিক প্রযুক্তিতে সজ্জিত কোনো কেন্দ্রের সামনে হয়ে থাকে কোনো এলাকা, সেনা প্রেরণ, তাদের যাত্রার অভিমুখ নির্ধারণ, ছত্রভঙ্গ হওয়ার পর সেনাবাহিনীকে একত্রিত করা, পুনরায় একত্রিত হওয়া সম্পর্কে ভাববে ও চিন্তা করবে, সে এটি ভালোভাবে বুঝতে পারবে। এই পরিকল্পনা পুরো আরব দ্বীপকে সঠিকভাবে পরিবেষ্টন করে করা হয়েছিল আর আদর্শ স্থানীয় ছিল, আর সেনাবাহিনীর সাথে যোগাযোগের বিষয়টিও ছিল খুবই নিখুঁত। আর আবু বকর জানতেন, তার জানা থাকতো যে সেনাবাহিনী কোথায় অবস্থান করছে, সেগুলোর গতিবিধি এবং তাদের কার্যক্রম সম্পর্কে তিনি অবহিত থাকতেন, আর এটিও জানা থাকতো যে তারা কি সাফল্য লাভ করেছে আর আগামী দিনের পরিকল্পনা কি। সংবাদ আদান প্রদানের ব্যবস্থা ছিল খুবই সূক্ষ্ম এবং দ্রুতগতি সম্পন্ন। রণক্ষেত্র থেকে সংবাদ অব্যাহতভাবে কেন্দ্রে অর্থাৎ মদিনায় পৌঁছত, পুরো সেনাবাহিনীর সাথে সবসময় যোগাযোগ থাকত। কেন্দ্র এবং রণক্ষেত্রের মাঝে সেনা সংক্রান্ত খবরাখবর পৌঁছানোর বিষয়ে আবু খাইসাম আনসারি, সালামা বিন সালামা, আবু বারজা আসলামী এবং সালমা বিন বখশ উল্লেখযোগ্য মর্যাদা রাখতেন। যেসব বাহিনী হযরত আবু বকর প্রেরণ করেছেন তাদের নিজেদের মাঝে অবিচ্ছিন্ন যোগাযোগ ছিল, এটি খেলাফতের গুরুত্বপূর্ণ সফলতাগুলোর একটি, কেননা সেনাবাহিনীর মাঝে নেতৃত্বের বৈশিষ্ট্যের পাশাপাশি শৃঙ্খলাও ছিল। এছাড়া যুদ্ধে বা রণে তারা পূর্ব থেকেই অভিজ্ঞতা রাখতেন, কেননা মহানবীর যুগের বিভিন্ন যুদ্ধ এবং সেনাভিযানে যুদ্ধের ভালো অভিজ্ঞতা তাদের অর্জিত ছিল। আবু বকরের শাসনকাল সামরিক শৃঙ্খলার দিক থেকে পুরো আরবে অন্য সকল সামরিক শক্তির উপর প্রাধান্য রাখত, আর এসব বাহিনীর নেতা ছিলেন সাইফুল্লাহ হযরত খালিদ বিন ওয়ালিদ। ইসলামের বিজয় এবং মুরতাদদের সৃষ্ট ফিতনা দমনের ক্ষেত্রে অসাধারণ দক্ষ সামরিক কর্মকর্তা ছিলেন। ইসলামী বাহিনীর এই বণ্টন ও বিভাজন সামরিক পরিকল্পনা অনুসারে হয়েছিল, কেননা ধর্ম পরিত্যাগকারীরা তখনও নিজ নিজ এলাকায় ছড়িয়ে ছিটিয়েছিল, তারা তখনও সমবেত হয়নি, মুসলমানদের বিরুদ্ধে তারা তখনও দলবদ্ধ হয়নি, বড় বড় দলগুলো দূরবর্তী অঞ্চলে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন অবস্থায় ছিল, তাদের কাছে একত্রিত হওয়ার যথেষ্ট সময় ছিল না, কেননা ধর্মত্যাগের তখনও তিন মাসের বেশি সময় কাটেনি। দ্বিতীয়ত, নিজেদের বিরুদ্ধে তারা মুসলমানদের পক্ষ থেকে যে আশঙ্কা আছে সেটি আজ করতে পারেনি, তারা ধরে নিয়েছিল যে কয়েক মাসের ভিতর সব মুসলমানকে তারা নিশ্চিহ্ন করে ফেলবে। এই কারণে হযরত আবু বকর আকস্মিকভাবে তাদের শক্তি এবং ক্ষমতাকে পদদলিত করতে পারেন। মিথ্যাকে দৃঢ় করার জন্য সমবেত হওয়ার পূর্বেই, এই কারণেই হযরত আবু বকর তাদের নৈরাজ্য শক্তিশালী হওয়ার পূর্বেই তাদের শাস্তি দেন এবং তাদেরকে দমন করেন আর তাদেরকে মাথা চাড়া দেওয়ার সুযোগ দেননি, বড় বড় কথা বলার সুযোগ দেননি যার মাধ্যমে তারা মুসলমানদের ক্ষতি করতে পারত। হযরত আবু বকরের পক্ষ থেকে লিডারদের নিযুক্তি সম্পর্কে বিভিন্ন বিষয়ের উল্লেখ করতে গিয়ে লেখক লেখেন যে প্রধানত এই পরিকল্পনার অধীনে এটি নিশ্চিত করা হয়েছে যে সেনাবাহিনীর মাঝে যেন সহযোগিতা আর সমঝোতা ও আন্তঃযোগাযোগ নিরবচ্ছিন্নভাবে চলমান থাকে। যদিও তারা বিভিন্ন স্থানে এবং বিভিন্ন জায়গায় ছিলেন, কিন্তু তারা সকলেই ছিলেন একই শিকলের কড়া। তাদের মিলিত হওয়া এবং বিচ্ছিন্ন হওয়া একই লক্ষ্যে ছিল। আর খলিফার মদিনা অবস্থান করে যুদ্ধের সকল বিষয়ের নিয়ন্ত্রণের বাগডোর ছিল তার হাতে, অর্থাৎ খলিফার হাতে ছিল। দ্বিতীয়ত, হযরত আবু বকর মদিনার হেফাজতের জন্য সেনাবাহিনীর একটা অংশ নিজের কাছে রেখেছিলেন। এছাড়া রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত বিষয়ে মতামত নেওয়া এবং পরামর্শ নেওয়ার জন্য জ্যেষ্ঠ সাহাবিদেরকে নিজের কাছে রেখেছিলেন। তৃতীয়ত, আবু বকর জানতেন ধর্মত্যাগের ঢেউয়ে বিধৌত অঞ্চলগুলোতে ইসলামী শক্তি রয়েছে। তার আশঙ্কা ছিল যে এসব মুসলমানরা আবার মুশরিকদের ক্রোধের লক্ষ্যে না পরিণত হন। তাই নেতাদের নির্দেশ দিয়েছেন যে তাদের মাঝে যারা শক্তিশালী তাদেরকে নিজেদের সাথে সেনাবাহিনীতে যুক্ত করুন আর এলাকার হেফাজতের জন্য কিছু লোককে নিযুক্ত করুন। চতুর্থত, মুরতাদদের সাথে যুদ্ধ করতে গিয়ে হযরত আবু বকর আল-হারব খুদা অর্থাৎ যুদ্ধ কৌশলের নাম এই নীতি অনুসরণ করেন। সেনাবাহিনীর লক্ষ্য কিছু নির্ধারণ করতেন অথচ উদ্দেশ্য হতো তার ভিন্ন। খুব পরম সাবধানতার পন্থা অবলম্বন করেছেন যেন তার পরিকল্পনা ফাঁস না হয়ে যায়। এভাবে হযরত আবু বকরের নেতৃত্বে রাজনৈতিক দক্ষতা, জ্ঞানগত অভিজ্ঞতা, দৃঢ় প্রতিত জ্ঞান আর অশী সাহায্য স্পষ্টভাবে দেখা যেত। এই উপলক্ষে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুটো ফরমান বা রাজাজ্ঞা জারি করেছিলেন, একটি আরব গোত্রের উদ্দেশ্যে আর একটি হলো সেনাপতিদের উদ্দেশ্যে। একই লেখক যার কথা পূর্বে বলা হয়েছে তিনি হলেন ডক্টর আলী মোহাম্মদ সালাবি, তিনি পত্র সম্পর্কে লেখেন, ইসলামী বাহিনীর প্রস্তুতি এবং নিখুঁত শৃঙ্খলার পাশাপাশি আমরা দেখি যে লিখিত বার্তার ধারা অব্যাহত ছিল আর এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি একটি গুরুত্বপূর্ণ পত্র লিখেছেন যা একটা সংক্ষিপ্ত বিষয় সম্বলিত ছিল, মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধের জন্য সৈন্যবাহিনী প্রেরণের পূর্বে এ পত্র মুরতাদ এবং যারা অবিচল ছিল ইসলামের উপর যথাসাধ্য প্রচারের ব্যবস্থা হাতে নিয়েছিলেন। বিভিন্ন গোত্রে লোক পাঠিয়েছেন, তাদেরকে নির্দেশ দিয়েছেন যে সেখানে পৌঁছে সকল জনসমাবেশে যেন এই পত্র শোনানো হয় আর এই পত্রের বিষয়বস্তু যার কাছে পৌঁছে তাকে নির্দেশ দেওয়া হয়েছে যে এটি যেন তাদেরকে পৌঁছানো হয় যারা শুনেনি বা যাদের কাছে এই বার্তা এখনও পৌঁছেনি। হযরত আবু বকর এই পত্রে সাধারণ বিশেষ সকল মানুষকে সম্বোধন করেন, তারা ইসলামের উপর অবিচল থাকুক বা ইসলাম পরিত্যাগকারী হোক। হযরত আবু বকরের সে পত্র যা আরবের বিভিন্ন গোত্রের নামে লেখা হয়েছে তা সবচেয়ে বিস্তারিত বর্ণনা করেছেন তাবরি। হযরত মুসলিম ইসলাম তার পুস্তিকা সেরুল খেলাফা এ পত্রের কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, হযরত আবু বকর মুরতাদ আরব গোত্রগুলোর উদ্দেশ্যে যে পত্র লিখেছিলেন এখানে সেটি উদ্ধৃত করা যুক্তিযুক্ত হবে আমাদের মতে। এ পত্রের পাঠক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খোদা নির্দেশক চিহ্নাবলীকে সুপ্রতিষ্ঠিত করার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল সুন্নতের প্রতিরক্ষায় দৃঢ়তা দেখে ইমান এবং অন্তর্দৃষ্টির ক্ষেত্রে যেন উন্নতি করতে পারে তিনি যে পত্র লিখেছেন তা হল, বিসমিল্লাহির রহমানির রহিম, এ পত্র আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফা আবু বকরের পক্ষ থেকে সর্বসাধারণের যার কাছেই এই পত্র পৌঁছে তাকে জানানো যাচ্ছে যে সে নিজে ইসলামে প্রতিষ্ঠিত থাকুক বা না থাকুক, যে সঠিক পথের অনুসরণ করে আর সত্য গ্রহণের পর ভ্রষ্টতা ও অন্ধত্বের দিকে ফিরে না যায়, তার প্রতি শান্তি বর্ষিত হোক। আমি তোমাদের সামনে সেই খোদার প্রশংসা করছি যিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, আর আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি এক অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রসুল। তিনি যে শিক্ষা নিয়ে এসেছেন আমরা তা শিরোধার্য করি, আর যে তা অস্বীকার করে আমরা তাকে কাফের আখ্যা দেই, আমরা তার বিরুদ্ধে জিহাদ করি। আল্লাহ তাআলা নিজ সন্নিধান থেকে যারা জীবিত তাদের সতর্ক করার জন্য এবং কাফেরদের বিরুদ্ধে সত্য প্রতিষ্ঠিত করার জন্য মোহাম্মদকে শুভ সংবাদদাতা, সতর্ককারী, খোদার খোদার দিকে আহ্বানকারী ও দীপ্তিমান সূর্য হিসাবে মানবের প্রতি সত্য সহকারে প্রেরণ করেছেন। সুতরাং যে সাড়া দিয়েছে আল্লাহ তাকে সত্যের পানে হেদায়েত দিয়েছেন, আর যে পৃষ্ঠ প্রদর্শন করেছে তার বিরুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততক্ষণ সংগ্রাম করেছেন যতক্ষণ সে স্বতঃস্ফূর্তভাবে বা বাধ্য হয়ে ইসলামের দিকে ফিরে না এসেছে। এরপর তিনি ইসলাম ইন্তেকাল করেন, তিনি আল্লাহর ইচ্ছাকে পৃথিবীতে প্রবর্তন করেন এবং উম্মতের হিত সাধনের জন্য সম্ভাব্য সব পদক্ষেপ নিয়েছেন, তার উপর ন্যস্ত দায়িত্ব তিনি পুঙ্খানুপুঙ্খরূপে পালন করেছেন। আল্লাহ তাআলা তাঁর ও ইসলামের অনুসারীদের জন্য তার নাজিলকৃত গ্রন্থে তা বর্ণনা করেছেন। তিনি বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, অর্থাৎ তুমিও মরতে যাচ্ছ আর তারাও মরবে। একই সাথে বলেন, জামা জালনা লিবাশার মিন ক্বাবলিকাল খুলদ,
ওমা জালনা লিবাশার মিন ক্বাবলিকাল খুলদ,
আমরা তোমার পূর্বে কোন মানুষকে স্থায়ী করিনি। আফাহিম মিত্তা ফাহুমুল খালেদুন, অর্থাৎ তুমি যদি মারা যাও তারা কি চিরস্থায়ী হবে? এছাড়া মোমেনদের উদ্দেশ্যে বলেন যে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফাহিম মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম ওমান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআ ওয়া সাইয়াজজিল্লাহুশ শাকিরিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রসুল ব্যতীত আর কিছুই নন, তার পূর্বের সব রসুল ইন্তেকাল করেছেন, অতএব তিনি যদি মারা যান বা নিহত হন তাহলে কি তোমরা তোমাদের গোড়ালিতে ফিরে যাবে? আর যেই নিজের গোড়ালিতে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। নিশ্চয় আল্লাহ তাআলা কৃতজ্ঞদের পুরস্কৃত করে থাকেন। অতএব যে মোহাম্মদ আসলামের ইবাদত করত তার জানা উচিত, তিনি সাল্লাম মৃত্যুবরণ করেছেন, আর যে এক অদ্বিতীয় আল্লাহর ইবাদত করত আল্লাহ অবশ্যই তার অপেক্ষা করছেন, তিনি চিরঞ্জীব ও জীবনদাতা, চিরস্থায়ী অস্থিতিদাতা, তিনি মরেন না আর তার তন্দ্রাও তাকে স্পর্শ করে না, তিনি নিজ ইচ্ছার বাস্তবায়ন করেন, শত্রুদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করেন এবং তাদের কর্মফল দিয়ে থাকেন। আমি তোমাদেরকে খোদার তাকওয়া অবলম্বন এবং তার সন্নিধানে নিজেদের ভাগ্য ও অদৃষ্টকে সুনিশ্চিত করার তাকিদপূর্ণ পরামর্শ দিচ্ছি। এছাড়া তোমাদের নবী সাল্লাম তোমাদের কাছে যে শিক্ষা নিয়ে এসেছেন তার উপর প্রতিষ্ঠিত হওয়ার তোমাদেরকে তাগাদা দিচ্ছে, আর তার মাধ্যমে তোমরা হেদায়েত অবলম্বন করো, আল্লাহর ধর্মকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, কেননা প্রত্যেক সে ব্যক্তি যাকে আল্লাহ হেদায়েত না দেন সে ভ্রষ্ট, আর প্রত্যেক সে ব্যক্তি যাকে তিনি রক্ষা না করবেন সে পরীক্ষায় পড়বে, আর প্রত্যেক সে ব্যক্তি যাকে তিনি সাহায্য না করবেন সে নিরুপায় সহায়হীন। অতএব আল্লাহ যাকে হেদায়েত দেন সেই হেদায়েত প্রাপ্ত, আর যাকে তিনি পথভ্রষ্ট আখ্যা দেন সেই পথ ভ্রষ্ট। আল্লাহ তাআলা বলেন, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ও মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা, আল্লাহ যাকে হেদায়েত দেন সেই হেদায়েত প্রাপ্ত হয়, আর তিনি তাকে যাকে পথভ্রষ্ট সাব্যস্ত করেন তাকে হেদায়তদাতা কোনো বন্ধু তুমি পাবে না। এই পৃথিবীতে যতক্ষণ সে নিজের ভ্রান্তির জন্য অনুশোচনা না করবে, হযরত মুসা আলাইহিস লিখছেন যে সে যতক্ষণ কৃত কর্মের জন্য অনুশোচনা না করবে ততদিন তার কোনো কর্ম তিনি গ্রহণ করবেন না, পরকালেও তার পক্ষে কোনো সুপারিশ বা কোনো বিনিময় গ্রহণ করা হবে না। আমার কাছে সংবাদ এসেছে তোমাদের কেউ কেউ ইসলাম গ্রহণ আর অনুশীলন ও আমলের পর আল্লাহ সম্পর্কে প্রতারিত হয়েছে আর তার নির্দেশ সম্পর্কে অজ্ঞতার শিকার হয়ে শয়তানের ডাকে সাড়া দিয়ে নিজ ধর্মকে ছেড়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ كَانَ مِنَ الْجِنِّ فَفَسَقَ عَنْ أَمْرِ رَبِّهِ أَفَتَتَّخِذُونَهُ وَذُرِّيَّتَهُ أَوْلِيَاءَ مِنْ دُونِي وَهُمْ لَكُمْ عَدُوٌّ بِئْسَ لِلظَّالِمِينَ بَدَلًا আমরা যখন ফেরেশতাদের বলেছিলাম যে আদমের উদ্দেশ্যে সেজদা বনত, সবাই সেজদা করেছে ইবলিস ব্যতীত, সে জিনদের অন্তর্ভুক্ত ছিল, সে নিজের প্রভুর নির্দেশকে মানতে অস্বীকার করেছে, আর তোমরা কি তাকে এবং তার সাঙ্গপাঙ্গকে আমাকে বাদ দিয়ে বন্ধু অবলম্বন করবে অথচ সে তোমাদের শত্রু। জালেমদের জন্য সীমা লঙ্ঘনকারীদের এটি অনেক মন্দ বিনিময়। একই সাথে বলেন ইন্না শায়তান আলাকুম আদুউন ফাত্তাখিজুহু ফাত্তাখিজুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। নিশ্চয় শায়তান তোমাদের শত্রু, তাকে শত্রুই জ্ঞান করো। সে তার সাঙ্গপাঙ্গকে ডাকে আহ্বান করে প্রজ্বলিত অগ্নিতে নিপতিত লোকদের অন্তর্ভুক্ত করার উদ্দেশ্যে। এ পত্রের উল্লেখ করতে গিয়ে তিনি বলেন যে আমি মহাজের আনসার আর যারা পণ্যের ক্ষেত্রে তার পদাঙ্ক অনুসারী তাদের পদাঙ্ক অনুসারী তাদের মধ্য থেকে অমুক ব্যক্তিকে নিযুক্ত করে তোমাদের কাছে পাঠালাম এবং আমি তাকে নির্দেশ দিয়েছি সে যেন কারোর সাথে ততক্ষণ যুদ্ধ না করে আর কাউকে হত্যা না করে যতক্ষণ তাকে আল্লাহর শিক্ষার দিকে ডাকার দায়িত্ব সমাধান করবে, যে তার ডাকে সাড়া দেবে, মেনে নেবে ও বরিতা থেকে বিরত থাকবে আর নেক কর্ম করবে। তার পক্ষ থেকে সে যেন তা অবশ্যই গ্রহণ করে আর তাকে যেন সাহায্য করে। যে অস্বীকার করবে তার সম্পর্কে আমি আমার দূতকে নির্দেশ দিয়েছি সে যেন ওই কারণে তার বিরুদ্ধে যুদ্ধ করে। এদের যে ব্যক্তিকে সে আয়ত্তে পায় তাকে পুড়িয়ে ফেলা এবং হত্যা করার ব্যাপারে যেন করুণা না করে এবং তাদের মহিলা ও বাচ্চাদের যেন গ্রেফতার করা হয়। এক কথায় ইসলাম ছাড়া কারো কাছ থেকে অন্য কিছু যেন গ্রহণ করা না হয়। যে তা মেনে চলবে তার জন্য এটি ভালো হবে, যে তাকে প্রত্যাখ্যান করবে সে আল্লাহ তাআলাকে কখনো ব্যর্থ করতে পারবে না। আমি আমার দূতকে নির্দেশ দিয়েছি সে যেন প্রত্যেক সভায় তোমাদের সামনে আমার এই চিঠি পাঠ করে শোনায়। কাফের ও বিশ্বাসীদের মাঝে প্রভেদ সাব্যস্তকারী বিষয় হলো আজান। মুসলমান যখন আজান দেয় তখন তোমরাও আজান দিও, তাহলে যুদ্ধ থেকে সে যেন বিরত থাকে। তারা যদি আজান না দেয় তাহলে তাদের আক্রমণ করো, আর যদি তারা আজান দেয় তাহলে তাদেরকে তাদের দায়িত্ব পালন করতে বলো, আর যদি তারা অমান্য করে তাহলে তাদের আক্রমণ করো, আর যদি তারা নিজ দায়িত্ব পালন সম্মত হয় তাহলে তাদের পক্ষ থেকে তা গ্রহণ করা হবে। যুদ্ধ কেন হয়েছে, কেন সবার সাথে এমন ব্যবহার করা হয়েছে, এর কারণ ছিল এরা মুসলমানদের উপর যুদ্ধ চাপাতো। এরা শুধু যুদ্ধই করতো না বরং তারা অন্যায় করতো, জুলম করতো, আর সে অঞ্চলে বসবাসকারী অসহায় মুসলমানদের উপর তারা অত্যাচার করছিল। দ্বিতীয় পত্র যা হযরত আবু বকর সেনাবাহিনীতে নিযুক্ত আমিরদের উদ্দেশ্যে লিখেছেন, যাদের সংখ্যা ছিল 11, তাদের নামগুলো পূর্বেই উল্লেখ করা হয়েছে। আমিরদের নামে লেখা ছিল এই পত্রটি, তা নিম্নরূপ: বিসমিল্লাহ রহমানুর রহিম। এই আজ্ঞা বা ফরমান রসুলের খলিফা হযরত আবু বকরের পক্ষ থেকে
অমুক ব্যক্তির উদ্দেশ্যে লেখা হয়েছে, যখন তিনি তাকে মুসলমান বাহিনীর সাথে মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাঠিয়েছেন। প্রত্যেক আমিরের নাম তাতে পত্রে লেখা হয়েছে। আমিরকে তিনি তাকিদ পুনর্নির্দেশ দিয়েছেন যে সব বিষয়ে তার জন্য যতটা সম্ভব সে যেন পুরো তাকওয়া অবলম্বন করে আর আল্লাহর বিষয়ে তাকে সংগ্রাম করার আর তাদের বিরুদ্ধে জেহাদের নির্দেশ দিয়েছেন, যারা আল্লাহর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আর ইসলাম ছেড়ে দিয়ে শয়তানি কামনা বাসনাকে শিরোধার্য করেছে। সর্বপ্রথম তাদের সামনে সত্যের প্রচার তুলে ধরবে, ইসলামের দিকে আহ্বান জানাবে, যদি তারা ইসলাম গ্রহণ করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা থেকে যেন বিরত হয়, আর তারা যদি গ্রহণ না করে তাদের উপর তাৎক্ষণিকভাবে হামলা করা উচিত, যেন তারা আত্মসমর্পণ করে এরপর তাদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে তাদেরকে যেন অবহিত করে তাদের পক্ষ থেকে তা আদায় করবে যা দেয়া তাদের দায়িত্ব, এবং তাদের অধিকারও তাদেরকে যেন প্রদান করে, আর তাদেরকে যেন কোনো ছাড় না দেয়, অর্থাৎ এমন ছাড় যার কারণে তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে মুসলমানদের উপর হামলা করে বসবে, আর মুসলমানদেরকে তাদের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতে যেন বাধা না দেয়। মুসলমানরা যদি মনে করে যে এরা এমন মানুষ যারা বিরত হবে না, এমন লোকদের বিরুদ্ধে স্থানীয় মুসলমানরা যদি যুদ্ধ করতে চায় তাহলে তাদেরকে যেন বাধা দেওয়া না হয়, সে এলাকার লোকেরা এটি বেশি জানতেন। অতএব যে ব্যক্তি মহাসম্মানিত প্রতাপান্বিত খোদার নির্দেশ শিরোধার্য করেছে এবং আনুগত্য করেছে তার কথা যেন সে গ্রহণ করে আর ন্যায়সঙ্গতভাবে যেন তাকে সাহায্য করে, আর কেবল তার বিরুদ্ধে যুদ্ধ করা হবে যে আল্লাহর পক্ষ থেকে যা এসেছিল তা মানার পর অস্বীকার করেছে। সে যদি ডাকে সাড়া দেয় তাহলে তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না, আল্লাহ নিজেই তার হিসাব নেবেন। যে আল্লাহর বার্তা বা পয়গাম গ্রহণ করবে না সে যেখানে থাকুক না কেন, তার বিরুদ্ধে যেন যুদ্ধ করা হয় আর তাকে যেন হত্যা করা হয়, সে যতই সম্পদশালী হোক না কেন। কারো কাছ থেকে ইসলাম ছাড়া, ইসলাম গ্রহণ করা ছাড়া সে যাই দেবে তা গ্রহণ করা হবে না। অর্থাৎ যে ইসলাম গ্রহণ করবে আর স্বীকার করবে তার কাছ থেকে তা গ্রহণ করা হবে আর ইসলামী শিক্ষা তাকে অবহিত করা হবে, আর যে অস্বীকার করে অর্থাৎ মুসলমান হয়ে গিয়ে মুরতাদ হয়ে যায় আর যুদ্ধ করেছে ইসলামী শিক্ষা পরিপন্থী কাজ করছে, তাদেরকে বলো ইসলাম কি, ইসলামের মর্ম কি। ইসলাম মুসলমান দাবি করে ইসলামী সরকারের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে না, যে অস্বীকার করবে তার বিরুদ্ধে যুদ্ধ করা হবে, আর আল্লাহ যদি বিজয় দান করেন তাহলে এমন লোকদেরকে অগ্নি ও অস্ত্রের মাধ্যমে হত্যা করা হবে। এরপর আল্লাহ যেই মালে গনিমত দেবেন তা সে যেন বন্টন করে খোমস ব্যতীত যা সে আমাদের কাছে পৌঁছাবে, আর সেই সেনাপতি তার সাথীদেরকে তরাপরায়ণতা এবং নৈরাজ্য থেকে যেন বিরত রাখে, আর কোনো অপরিচিত মানুষকে যেন সেনাভুক্ত না করে যতক্ষণ এটি নিশ্চিত না হয় যে তার মাঝে কেমন দক্ষতা রয়েছে, কেননা সে গুপ্তচর হতে পারে। কোনো ব্যক্তিকে যদি অন্তর্ভুক্ত করে সে যদি গুপ্তচর হয় ক্ষতি হতে পারে, তাই ভালোভাবে যাচাই করে নিতে হবে। আর কোনো গুপ্তচর হলে তার কারণে মুসলমানদের সমস্যা দেখা দিতে পারে, সফরের বাইরে থাকা অবস্থায় মুসলমানদের সাথে যেন মধ্যম পন্থা অবলম্বন করে, নমনীয় হয়, তাদের দেখাশোনা করে, সেনাবাহিনীর এক অংশকে অন্য অংশের বিরুদ্ধে যেন প্ররোচিত না করে, মুসলমানদের সাথে আচার আচরণ এবং কথাবার্তায় যেন নমনীয়তা এবং কোমল ভাষা ব্যবহার করে। কিছু কথা এমন আছে যেগুলোর ব্যাখ্যা করতে হয় কিন্তু ব্যাখ্যা করা হয়নি, অনেক সময় এই কারণে ইসলাম সম্পর্কে ভুল ধারণা সৃষ্টি হয়। আমি গত খুতবায় ব্যাখ্যা করেছি যে সব মুরতাদ এমন ছিল যারা যুদ্ধ করেছে, তারা অস্ত্র হাতে নিয়েছিল, শুধু যুদ্ধই করেনি বরং তাদের এলাকায় বসবাসকারী মুসলমানদের উপর তারা অত্যাচার করেছে, তাদেরকে হত্যা করেছে, জ্বালিয়েছে, দগ্ধীভূত করেছে, তাদের ঘর জ্বালিয়েছে। তাদের বিরুদ্ধে হযরত আবু বকর বলেন তাদের কাছ থেকে প্রতিশোধ নিতে হবে। মুসলিম ইসলাম ঠিক পত্র উল্লেখ করেছেন যে তাদেরকে সেভাবে শাস্তি দেওয়া হয়েছে, কেননা কোরআনেরও আর আল্লাহ তাআলার নির্দেশ এটি যে কেউ যেমন অন্যায় করবে তাকে সেই অনুপাতে শাস্তি দেবে প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে। এক লেখক এ বিষয়ের ব্যাখ্যা করেছেন, ডক্টর আলী মোহাম্মদ সাহেব নিজেই, তিনি বলেন যে হাদিসে উল্লেখিত আছে যে মুরতাদ এবং বিদ্রোহীদেরকে আগুনে জ্বালিয়ে দেওয়া হোক, অথচ জ্বালিয়ে শাস্তি দেওয়ার নির্দেশ তো নেই। রাসূলের উক্তি আছে, ইন্নানারা লাই লাই ওয়াজিবু বিহা ইল্লাল্লাহ, আগুনের মাধ্যমে শাস্তি দেয়া এটি শুধু আল্লাহ তাআলার কাজ। কিন্তু এখানে জ্বালানোর নির্দেশ দেওয়া হয়েছে, কেননা এসব দুরাচারীরা মুসলমানদের সাথে এমন ব্যবহারই করেছে, তাই এটি প্রতিশোধ স্বরূপ ছিল। একই পুস্তকে এটিও লেখা আছে, হযরত আবু বকরের সেই পত্রের কথা উল্লেখ করে লিখেছে এটি, যে পত্রের কথা আমরা পূর্বে বর্ণনা করেছি। লিখেছেন, মুসলমান সারিতে যে আসতে অস্বীকার করে, অস্বীকারে যে অটল হয় তার উপর হামলা করা আবশ্যক, তাকে যেন হত্যা করা হয়, কেননা সে মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়েছে। আল্লাহ তাআলা কোরআন শরীফে এই কথাই বলেছেন, কে যদি তোমাদের সমস্যার মুখে ঠেলে দেয়, তাহলে তোমাদের সাথে যে দুর্ব্যবহার করে সেই অনুপাতে তোমরা তাদেরকে শাস্তি দিতে পারো। বিদ্রোহীরা, আমি যেভাবে পূর্বেই বলেছি, গত খুতবায় উল্লেখ করেছি আর এখনও বললাম, যে তারা মুসলমানদেরকে জ্বালিয়েছে, দগ্ধীভূত করেছে, ঘৃণ্যভাবে হত্যা করার অপরাধ তারা করেছে, মুসলমানদেরকে আগুনে জ্বালিয়েছে, তাদের ঘর জ্বালিয়েছে, তাদের স্ত্রী সন্তানদেরকে দগ্ধীভূত করেছে, তাদের লাশ ক্ষতবিক্ষত করেছে। সে কারণে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে সেভাবেই হত্যার নির্দেশ দিয়েছেন, কেননা যারা এটি করেছে তাদের সাথে তেমনই ব্যবহার করা আবশ্যক যা তারা মুসলমানদের বিরুদ্ধে করেছে। যাই হোক, এই ধারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। রমজানে হয়তো অন্য বিষয়েও খুতবা প্রদান করা হবে মাঝে মাঝে, ভবিষ্যতে যখনই এই বিষয়ে খুতবা দেওয়া হবে এর বিস্তারিত তুলে ধরা হবে আপনাদের সামনে।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ